বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 1-4 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم أَلِفْ لَامْ مِيمْ আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 27তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজানে দোয়ার গুরুত্ব অপরিসীম। দোয়া মানে মহান আল্লাহর সামনে নিজেকে অতি তুচ্ছ, হীন ও দুর্বল তথা ম্রিয়মাণ ও দাসানুদাস হিসেবে তুলে ধরে দাসত্বের চেতনাকে প্রখর করা এবং নিজের অহংবোধকে ও আমিত্বকে দমন করা। এ কাজ রোজার অন্যতম প্রধান উদ্দেশ্য। বিশ্বের সব অশান্তি, যুদ্ধ ও অন্যের অধিকার ক্ষুণ্ণ করার মূল কারণ হচ্ছে নিজেকে বড় করে দেখা। ফেরাউন, নমরুদ, ইয়াজিদ ও সীমারদের মতো তাগুতি তথা খোদাদ্রোহীদের সমস্যা ছিল এখানেই। সাধারণ মুসলমানের মধ্যে রয়েছে ছোট ছোট ফেরাউন, নমরুদ, ইয়াজিদ বা সীমার তথা প্রভুত্বের দাবিদার ছোট ছোট মূর্তি। এইসব প্রভু অন্যায়ের অধিকার ক্ষুণ্ণ করছে কিংবা ক্ষতি করছে আশপাশের ব্যক্তি ও পরিবেশের। আল্লাহর দরবারে নিয়মিত দোয়া ও নিজেকে বিনম্র করা এইসব আমিত্ব ও ক্ষুদে প্রভুত্বকে দমনের জন্য সহায়ক।
কুফার মসজিদে উচ্চারিত হযরত আলী আলাইহি সালামের দোয়া আল্লাহর প্রতি বিনম্রতার দৃষ্টান্ত। এই দোয়ায় তিনি বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তবে যে ব্যক্তি বিশুদ্ধ চিত্তে আল্লাহর দিকে এসেছে তার ক্ষেত্র ছাড়া। যেদিন জালেম তার দুই হাত কামড়িয়ে বলতে থাকবে, হায় আমি যদি রাসুল সাল্লু আলাইহি ও আলী ওয়াসাল্লামের পথ অবলম্বন করতাম, যেদিন অপরাধীরা শনাক্ত হবে তাদের চেহারার মাধ্যমে, অতঃপর তাদের পা ও মাথার চুল মুঠি করে ধরে পাকড়াও করা হবে, যেদিন পিতা তার সন্তানকে কোনো প্রতিদান দেবে না এবং কোনো সন্তান ও পিতাকে কোনো প্রতিদান দেবে না, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, যেদিন জালেমদের অজুহাত তাদের কোনো কাজে আসবে না, তাদের জন্য অভিশাপ ও রয়েছে নিকৃষ্ট আবাস স্থল, যেদিন কোনো সত্তায় অপর কোনো সত্তার কোনো কিছুরই অধিকারী হবে না, সেদিন সব বিষয় কেবল মহান আল্লাহর। আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী এবং সন্তানদের থেকে পালিয়ে বেড়াবে।
আলী আল ইসলাম তাঁর কান্নাসিক্ত ওই দোয়ায় আরো বলেছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ওই দিনের নিরাপত্তা চাচ্ছি যেদিন অপরাধী তার নিজ সন্তান সন্ততি, ভাই এবং তাকে আশ্রয় দানকারী গোত্র ও পৃথিবীর সব অধিবাসীর বিনিময়ে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে এবং নিজেকে উদ্ধার করতে চাইবে, কিন্তু কখনোই তা সম্ভব হবে না। নিশ্চয়ই জাহান্নামের প্রজ্বলিত আগুন মাংসকে পোড়াতে ধাবিত হয়। প্রভু, হে প্রভু, আপনি প্রভু, আমি দাস, দাসকে প্রভু ছাড়া আর কে দয়া করবে, অধীনকে অধিপতি ছাড়া আর প্রার্থনাকারীকে দাতা ছাড়া আর কে দয়া করবে, নত জানুকে গৌরবান্বিত ছাড়া আর কে দয়া করবে। প্রভু, হে প্রভু, আপনার রহমত, দান, মহানুভবতা এবং কৃপার মাধ্যমে আমাকে দয়া করুন, আপনার দয়ার কারণে আমার প্রতি সন্তুষ্ট হন। হে দাতা, দয়ালু এবং অবারিত দানশীল ও অনুগ্রহকারী সত্তা, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু।
রমজানের শেষ শুক্রবার হচ্ছে বিশ্ব কুদস দিবস। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ও পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদ ইসরায়েলের জবরদখল ও পুরো ফিলিস্তিনকে ইসরায়েলের নাগপাশ থেকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী গণ সচেতনতা সৃষ্টির দিন হচ্ছে এই দিবস। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খমেনির আহ্বানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর প্রথম চালু হয় এই দিবস। ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই বলেছিলেন, কুদস দিবস হচ্ছে ইসলামের দিবস। তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন, আরব দেশগুলোর মানুষ যদি এক বালতি করে পানি ঢালত তাহলে ইসরায়েল ভেসে যেত। ইসলামের জন্য বিশ্ব কুদস দিবসের গুরুত্ব অপরিসীম, তাই ন্যায় বিচারকামী এবং মুক্তিকামী সবার উচিত কুদস দিবস পালন করা, যাতে ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের পথে দাম্ভিক শক্তিগুলোর উপর চাপ সৃষ্টি হয়।
মজলুমকে সহায়তা না দিলে আমাদের নামাজ রোজা হবে ত্রুটিপূর্ণ, কারণ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী কোনো মুসলমান মজলুমদের ব্যাপারে উদাসীন থাকতে পারে না। মুসলমানদের শত্রুভাবাপন্ন কাফিরদের প্রতি কঠোর হতে এবং মুসলমান ও মুমিনদের প্রতি দয়াদ্র হতে বলেছেন মহান আল্লাহ। আল্লাহ কোরআনে আরও বলেছেন, কাফির ও মুশরিকদের বন্ধু বানিও না এবং মুসলমানদের সঙ্গে শত্রুতার ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে কঠোর। অথচ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো ফিলিস্তিন সংকটে বহু আরব ও মুসলিম সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দখলদার ইসরায়েলকেই মদদ দিচ্ছে। বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সৌদি সরকারের ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে। অন্যদিকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে সবচেয়ে বেশি সক্রিয় হল ফিলিস্তিনের হামাস ও জিহাদ আন্দোলন। লেবাননের হিজবুল্লাহ ও তাদের সমর্থক ইসলামী ইরান ও সিরিয়ার সরকার।
মুসলমানদের প্রথম কিবলা আল আকসার উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব বজায় রয়েছে অর্ধ শতকেরও বেশি সময় ধরে। মুসলমানদের প্রধান শত্রু ইহুদিবাদ ইসরায়েল ও মার্কিন সরকার পবিত্র বাইতুল মুকাদ্দাস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে বিশ্ব সমাজের স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। ইসরায়েল প্রতিদিনই ফিলিস্তিনিদের জমিজমা ও বাড়ি ধ্বংস করে অবৈধ বসতি স্থাপন করছে, তাই এ দিবস পালনের গুরুত্ব আরও বেড়ে গেছে।
শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো, এবারে শুনুন অর্থসহ ২৭তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজকের দিনে আমাকে শবে কাদরের ফজিলত দান করো, আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও, আমার অক্ষমতা কবুল করো এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।
আল্লাহুম্মা আরযুকনি ফীহি ফাযলা লাইলাতিল কদর وسير أموري فيه من العسر إلى اليسر واقبل معاذيري وحط عني الذنب والوزر يا رؤوفا بعباده الصالحين।
হে আল্লাহ, আজকের দিনে আমাকে শবে কাদরের ফজিলত দান করো, আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও, আমার অক্ষমতা কবুল করো এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। হে যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।
অমর মনীষী আল ফারাবি।
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও চিন্তাবিদ অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞানে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন নতুন এ ধারাবাহিকের প্রথম পর্ব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। আবু নাসর মুহাম্মদ ফারাবি প্রায় ২৫৭ হিজরির দিকে তথা ৮৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে আধুনিক আত্রাই শহরের কাছে ফারাব অঞ্চলে জন্ম নিয়েছিলেন ফারাবি। আবার কেউ কেউ মনে করেন তিনি প্রাচীন ইরানের বৃহত্তম খোরাসানের ফারিয়াব বা বারিয়াব অঞ্চলে জন্ম নিয়েছিলেন। এই অঞ্চল বর্তমানে আফগানিস্তানের অংশ। ইরানি ও অ-ইরানি নির্বিশেষে বেশিরভাগ গবেষক ও বিশ্লেষকের মতে ফারাবি ছিলেন ইরানি বাবা মায়ের ইরানি সন্তান। ফারাবির বাবা ছিলেন ইরানের একজন সেনা। প্রখ্যাত আরব ঐতিহাসিক ইবনে আবি উজাইবাহ তার ইনসানুল উয়ুন বা মানব চোখ বা মানব দৃষ্টি শীর্ষক বইয়ে ফারাবিকে ইরানি বংশধারার ব্যক্তি বলে উল্লেখ করেছেন।
ফারাবি ছিলেন বিরল একজন মনীষী এবং তার সময়কাল ছিল অত্যন্ত স্পর্শকাতর। তাঁর পরবর্তী চিন্তাবিদদের চিন্তাধারায় তিনি গভীর প্রভাব রেখে যেতে সক্ষম হন। চিন্তাবিদদের উপর ফারাবির প্রভাব এতটাই বেশি ছিল যে বলা যায় তাঁর চিন্তাধারা দিয়ে তিনি ইসলামী সভ্যতা বিকাশের ক্ষেত্র বা পরিবেশ তৈরিতে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। ফারাবির চিন্তাধারার প্রধান বিষয়বস্তু ছিল ধর্ম ও দর্শনের মধ্যে সংযোগ স্থাপন। ফারাবির উপাধি ছিল মুআল্লিম সানি বা দ্বিতীয় শিক্ষক, যাকে ইসলামী দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করা হয়। দেফু এর মতো প্রাচ্যবিদরা ফারাবিকে ইবনে সিনার চাইতেও বড় মাপের দার্শনিক হিসেবে উল্লেখ করেছেন।
Thank you. এটা ঠিক যে ইসলামী চিন্তাধারার ইতিহাসে ইয়াকুব বিন ইসহাক কিন্দিকে ইসলামী যুগের প্রথম দার্শনিক বলা হয় এবং তিনি দর্শনের রাজ্যে অন্যদের জন্য পথ খুলে দিয়েছিলেন, কিন্তু কিন্দি দর্শনের ক্ষেত্রে নিজস্ব কোনো ধারা সৃষ্টি করতে পারেননি। তিনি দর্শনের বিদ্যমান বিষয়গুলোর মধ্যে কেবল সংহতি বা সমন্বয় সাধন করেছিলেন, কিন্তু ফারাবি দর্শনের ক্ষেত্রে এক পরিপূর্ণ স্বতন্ত্র ধারা উপহার দিয়ে গেছেন। কিন্দি যে মহতি কাজ শুরু করেন, ফারাবি তা আন্তরিকভাবে এবং শক্তিমত্তা নিয়ে চালিয়ে যান। গ্রিসের দার্শনিক মতবাদ বা দার্শনিক চিন্তাধারা সম্পর্কিত তত্ত্বগুলো অনুদিত হয়েছিল আরবি ও সুরিয়ানি ভাষায়, কিন্তু দর্শনশাস্ত্র তখনও আরবি ভাষার সঙ্গে খুব একটা ঘনিষ্ঠ হতে পারেনি। দর্শন ও আরবি ভাষার মধ্যে একটা ব্যবধান বা দূরত্ব থেকেই যায়। ফারাবি আরবি ভাষাকে দর্শনের উপযোগী করে উপস্থাপন করতে সক্ষম হন, ফলে দর্শন ও আরবি ভাষা পরস্পরের আপন হয়ে যায়। ফারাবি অ্যারিস্টটলের রচনার উপর মূল্যবান ব্যাখ্যা বিশ্লেষণ লিখেছেন এবং তিনিই ছিলেন প্রথম শিক্ষক যিনি এ কাজ করেছেন। এ কারণে তাকে দ্বিতীয় শিক্ষকের উপাধি দেওয়া হয়েছিল।
কৈশোর এবং যৌবনের প্রথম দিকে ফারাবি কোথায় এবং কার কাছে জ্ঞান শিক্ষা অর্জন করেছিলেন তা সঠিকভাবে জানা যায়নি, কিন্তু তার পিতা ও দাদা ছিলেন সামানিয়ান শাসনামলের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা এবং নিঃসন্দেহে তারাই ফারাবির জ্ঞান শিক্ষা অর্জনে অনেক বড় ভূমিকা রেখেছিলেন। অনেক ঐতিহাসিক মনে করেন ফারাবি মার্ভ শহরের শিক্ষক হাজেকির কাছে বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের উপর প্রাথমিক লেখাপড়া সম্পন্ন করেন। বাগদাদে গিয়ে ফারাবি আরবি ভাষা, ইসলামী আইনশাস্ত্র ও ইসলামী দর্শন ভালোভাবে রপ্ত করেন। এছাড়া তিনি তখনকার প্রচলিত যুক্তিবিদ্যা ও দর্শনশাস্ত্র শেখার জন্য ইয়োহান ইবনে হাইলানের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যিনি ছিলেন একজন খ্রিস্টান এবং তখনকার যুগের অন্যতম বিশিষ্ট দার্শনিকদের একজন।
কিছুকাল পর ফারাবি ইয়োহান ইবনে হাইল্যানের বিশেষ ছাত্রদের একজন হয়ে ওঠেন এবং তাঁর কাছে সমস্ত যুক্তি ও দর্শন অধ্যয়ন করেন। এই খ্রিস্টান শিক্ষকের কাছেই ফারাবি অ্যারিস্টটলের বেশিরভাগ চিন্তা দর্শনের সাথে পরিচিত হন, যার মধ্যে যুক্তিবিদ্যাও রয়েছে। এখানে পড়াশোনা শেষ করে তিনি তাঁর শিক্ষকের পরামর্শে বর্তমান তুরস্কের হাররান ও কনস্টান্টিনোপলে যাত্রা করেন এবং সেখানে প্রায় 8 বছর অবস্থান করেন। কনস্টান্টিনোপলে অবস্থানকালে তিনি সেখানে প্রাতিষ্ঠানিক মাধ্যম ছাড়াই গ্রিক বিজ্ঞান ও গণিতশাস্ত্রের উপর পড়াশোনা করেন। তিনি গণিত থেকে প্যারানর্মাল সায়েন্স বা অতি প্রাকৃতিক বিজ্ঞান পর্যন্ত বিজ্ঞানের সকল শাখায় জ্ঞান অর্জন করেন। তরুণ ফারাবি এরপর বাগদাদে ফিরে আসেন এবং প্রায় 2 দশক পর্যন্ত ইসলামী ভূখণ্ডের এই প্রাণকেন্দ্রে জীবন অতিবাহিত করেন। এই সময়কালে ফারাবির বৈজ্ঞানিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় এবং তার বেশিরভাগ রচনা এই 2 দশকে রচিত হয়েছিল।
বাগদাদে আল ফারাবি যদিও যুক্তিবিদ্যা ও দর্শনের অধ্যাপক ছিলেন, কিন্তু এই শহরের শিক্ষার ঐতিহ্য অনুসারে তিনি বাগদাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ইউনুস বিন মতির ক্লাসে অংশ নেন। কিন্তু বেশি দিন লাগেনি বাগদাদ সহ সমগ্র মুসলিম বিশ্বে ফারাবির খ্যাতি ছড়িয়ে পড়ে এবং দর্শনশাস্ত্র সহ বিজ্ঞানের সকল শাখায় মুসলিম পণ্ডিত হিসেবে তিনি পরিচিতি পান। বাগদাদে প্রায় ২০ বছর ধরে শিক্ষকতার পাশাপাশি অধ্যয়ন করার পর ফারাবি বাগদাদে রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে মতপার্থক্য ও বিরাজমান বিরূপ পরিবেশকে জ্ঞান গবেষণার জন্য উপযোগী মনে করেননি। তাছাড়া সম্ভবত ফারাবির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তৎকালীন বাগদাদ সরকারের নীতি ও আচরণের সাথেও সামঞ্জস্যপূর্ণ ছিল না। এসব কারণে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা শুরুর আগেই তিনি দামেস্কের উদ্দেশ্যে সিরিয়া ত্যাগ করেন। কিন্তু দামেস্কে তার উপস্থিতি এবং ইকশিদি শাসকদের শাসনের শান্তিপূর্ণ পরিবেশ বেশিদিন স্থায়ী হয়নি। এমনকি ২ বছর না যেতেই সেখানকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয় এবং দামেস্ক রাজনৈতিক সংঘাত ও বিদেশি আক্রমণের স্থলে পরিণত হয়। এরপর তিনি দামেস্কে সংঘাত শুরুর আগেই মিশরে চলে যান এবং সেখানে প্রায় ৬ বছর অবস্থান করেন।
তো শ্রোতা বন্ধুরা, অমর মনীষী আল ফারাবির জীবন ইতিহাস নিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী আসরে।
খোদা প্রেমের মাস রমজান,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের মাস রমজান শীর্ষক বিশেষ ধারাবাহিক আলোচনার ২৭তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। আর কয়েকদিন পরই শেষ হয়ে যাবে রহমত বরকত ও মাগফিরাত সহ অজস্র খোদাই নেয়ামতে ভরপুর মাস রমজান। অশেষ কল্যাণময় এই মাস থেকে আমরা কতটা খোদাই নেয়ামত নিতে পেরেছি খোদাপ্রেমের এই মেলায়। আল্লাহ যখন প্রায় বিনামূল্যে আমাদের দিতে চাচ্ছেন অশেষ হীরা জহরত সোনা ও মণিমুক্ত, তখন আমরা যেন এই মাসেও পার্থিব সম্পদের প্রতারণাময় চাকচিক্যের মোহে কেবল কাঁচ ও কিছু রূপার মুদ্রা নিয়ে মহান আল্লাহর দানশীলতাকে উপেক্ষা করে মূর্খতার পরিচয় না দেই। খোদাপ্রেম বিরোধী নানা অন্ধকার ও হৃদয়ের অন্ধত্বকে দূর করার জন্য এই মাসে আমাদের বারবার আশ্রয় নিতে হবে কুরআন ও হাদিসের গভীর অর্থের দিকে এবং আল্লাহর প্রিয় পাত্রদের রেখে যাওয়া প্রেমময় মোনাজাতের দিকে। ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে ৪টি প্রশ্নের জবাবদানের আগে কোথাও যেতে দেয়া হবে না। এই ৪টি প্রশ্ন হল, ১. তার জীবনকে কোন পথে ব্যয় করেছে, ২. তার দেহকে কোন কাজে নিয়োজিত রেখেছে, ৩. অর্থকে কোন পথে ব্যয় করেছে অর্থাৎ কোথা হতে আয় করেছে ও কোথায় ব্যয় করেছে, এবং ৪. আমার আহলে বাইতের প্রতি কিরূপ ভালোবাসা পোষণ করেছে।
পবিত্র রমজানের প্রাণ বা হৃদয় হল শবে কদর। আরবিতে কাদর শব্দটির অর্থ হচ্ছে পরিমাপ। এই রাতে কি পরিমাপ করা হয়
এর উত্তর হল কতটা সৌভাগ্য বা বরকত বন্টন করা হবে সারা বছরের জন্য, তাই পরিমাপ করা হয় সৌভাগ্যের এই রাতে। কতটা সৌভাগ্য বা বরকত বরাদ্দ করা হয়, এর উত্তর হল আপনি যতটা চান ততটাই বরাদ্দ করা হয়, কারণ এই রাতে যিনি দান করেন তিনি হলেন অফুরন্ত কল্যাণ ও বরকতের অধিকারী, অসীম দয়ালু ও দাতা মহান আল্লাহ। কেউ যদি কম চায় তাহলে তো কেউই তাকে বেশি দেয় না। কদরের রাতগুলোতে পবিত্র কোরআনের সুরা দুখান, সুরা রোম ও সুরা আনকাবুত পড়ার উপর জোর দেয়া হয়। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ রাতে মোটেই ঘুমাতেন না।
রমজান মাসে মহান আল্লাহর নানা গুণের রঙে নিজেকে রাঙিয়ে তোলার অনুশীলন করেন খোদাপ্রেমিকরা। মহান আল্লাহ পবিত্র, তাই মুমিনদেরও আত্মিক ও বাহ্যিক সব দিকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মহান আল্লাহ ন্যায় বিচারক, তাই তিনি ন্যায় বিচারকেও ভালোবাসেন এবং ঘৃণা করেন জালেম ও জালেমের সহযোগীদের। মহান আল্লাহ পবিত্র কুরআনে মুসলমানদের বলেছেন, শত্রু ভাবাপন্ন কাফিরদের প্রতি কঠোর হতে এবং মুসলমান ও মুমিনদের প্রতি দয়াদ্র হতে। তিনি আরও বলেছেন, কাফির ও মুশরিকদের বন্ধু বানিও না এবং মুসলমানদের সঙ্গে শত্রুতার ক্ষেত্রে ইহুদিরা সবচেয়ে কঠোর। অথচ বহু মুসলিম সরকার ইসরায়েলের সঙ্গে ও ইসরায়েলের প্রধান মুরব্বী ইঙ্গোমার্কিন সরকার সহ পাশ্চাত্যের সঙ্গে একজোট হয়ে সিরিয়ার মুসলিম সরকার ও জনগণের সঙ্গে শত্রুতা করে দেশটির উপর চাপিয়ে দিয়েছে দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং ধ্বংসযজ্ঞ।
বিশ্বের বড় বড় কয়েকটি শক্তি ও তাদের সেবাদার সরকারের জুলুমে মানবতা বিপন্ন হয়ে আছে বহু বছর ধরে। ইয়েমেন, বাহরাইন, ফিলিস্তিন, কাশ্মীর ও মিয়ানমার সহ বিশ্বের নানা অঞ্চলের মুসলমানরা আজ নানা ধরনের বঞ্চনা, বৈষম্য, হত্যাযজ্ঞ ও সন্ত্রাসবাদের শিকার। গাজা, পশ্চিম তীর ও ইয়েমেনের মুসলমানরা নানা ধরনের অবরোধ ও হামলার শিকার। ইয়েমেনে দুই বছরেরও বেশি সময় ধরে চলছে নির্বিচারে সৌদি আগ্রাসন, কিন্তু মুসলিম বিশ্বের বহু দেশেরই আলেম ও বুদ্ধিজীবীরা এ ব্যাপারে হয় নীরব অথবা জুলুমেরই সমর্থক। মুসলমানদের প্রথম কেবলা আল আকসার উপর ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব বজায় রয়েছে অর্ধ শতক ধরে। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ও পুরনো ফিলিস্তিন সংকটে জর্দানি, মিশরীয় ও সৌদি সরকারসহ বহু আরব আর মুসলিম সরকার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্ণবাদী দখলদার ইসরায়েলকেই মদত দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে জড়িত হামাস, হিজবুল্লাহ ও তাদের সমর্থক ইসলামী ইরান আর সিরিয়ার সরকারকে সন্ত্রাসী বলে অপবাদ দিচ্ছে। ইসরায়েল প্রতিদিনই ফিলিস্তিনিদের জমি জমা ও বাড়ি ধ্বংস করে অবৈধ ইহুদি বসতি বিস্তার করছে। অথচ এই ইসরায়েলের সঙ্গে সৌদি সরকারের ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে।
রমজানের শেষ শুক্রবার হচ্ছে বিশ্ব কুদস দিবস। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ও পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরায়েলের জবরদখল ও পুরো ফিলিস্তিনকে ইসরায়েলের নাগপাশ থেকে মুক্ত করার জন্য বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির দিন হচ্ছে এই দিবস। ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনির আহ্বানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর প্রথম চালু হয় এই দিবস। তাই ন্যায় বিচার ও মুক্তিকামী সবার উচিত কুদস দিবসের মিছিলে অংশ নেয়া এবং ফিলিস্তিনি জাতির অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সাম্রাজ্যবাদীদের ওপর চাপ সৃষ্টি করা। তা না হলে আমাদের নামাজ রোজা হবে ত্রুটিপূর্ণ বা মূল্যহীন। এবারে শোনা যাক অর্থসহ রমজানের ২৭তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজকের দিনে আমাকে শবে কাদরের ফজিলত দান করো, আমার কাজ কর্মকে কঠিন থেকে সহজের দিকে নিয়ে যাও, আমার অক্ষমতা কবুল করো এবং ক্ষমা করে দাও আমার সব অপরাধ। এই যোগ্য বান্দাদের প্রতি মেহেরবান।
ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর,
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করি এই ধারাবাহিকের প্রতিটি পর্বে আপনাদের সঙ্গ পাব।
বর্তমানে মানব জীবনে ইন্টারনেট তথা ভার্চুয়াল দুনিয়া প্রভাব এক অনস্বীকার্য বাস্তবতা। তবে বিজ্ঞানের এই আশীর্বাদ এখন কোনো কোনো ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। মানব জীবনে ইন্টারনেটের প্রভাব এখন এতটাই বেশি যে পূর্ণবয়স্কদের পাশাপাশি শিশু কিশোরদের মাঝে এখন তা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে। শিশু কিশোরদের একটা অংশ প্রতিদিন কয়েক ঘন্টা ধরে ইন্টারনেটে ব্যবহার করে। মনোবিজ্ঞানীদের মতে, যারা সপ্তাহে ৩৮ ঘন্টার বেশি ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকে তাদেরকে ইন্টারনেটে আসক্ত বলা হয়। তবে যারা দিনে ২-৩ ঘন্টা ইন্টারনেটে কাজ করেন তাদেরকে ইন্টারনেটে আসক্ত বলা যাবে না। সমাজ বিজ্ঞানীদের মতে, যারা দৈনিক ৫ ঘন্টার বেশি সময় ধরে ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকেন তাদের অবশ্যই মনোচিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসকেরা মনে করেন, ইন্টারনেটে আসক্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিক এই উভয় দিক দিয়েই ক্ষতিগ্রস্ত হয়। শিশু কিশোরদের জন্য এই ঝুঁকি বেশি। বর্তমানে যে বয়সে একটি শিশুর শারীরিক ও মানসিক সক্ষমতা অর্জনে খেলাধুলা কিংবা শারীরিক কসরতে ব্যস্ত থাকার কথা ছিল, সেই বয়সের একটি শিশু স্মার্টফোন তথা ইন্টারনেট আসক্তিতে নিমগ্ন থাকে।
আজকাল কোনো রেস্টুরেন্ট, দাওয়াতের জায়গা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থাতেও শিশু কিশোরদের স্মার্টফোন আসক্তি যেন পিছু ছাড়ে না। বিভিন্ন ভিডিও, কার্টুন কিংবা গেমসের মাধ্যমে ছোট ছোট শিশুদের শান্ত রাখতে অনেক অভিভাবক সন্তানদের হাতে নানা ধরনের গ্যাজেট তুলে দিচ্ছে। অনেক অভিভাবকই নিরাপত্তাহীনতার অজুহাতে সন্তানকে নিজের চোখের সামনে রাখতে মুঠোফোন কিংবা ল্যাপটপ তুলে দিয়ে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অনেকে কর্মস্থলে ব্যস্ততার দরুনও শিশুকে সময় দিতে না পেরে গ্যাজেট কিনে দিচ্ছেন। বর্তমান যুগে ব্যস্ততম জীবনযাপনের জন্য মা বাবাদের আগের মতো শিশুদের সময় দেওয়া কিংবা দেখাশোনা করাটা বহুলাংশে কমে এসেছে। সন্তানের হাতে স্মার্টফোন তুলে অনেকাংশে তারা নির্ভর থাকতে চান। স্মার্টফোন আসক্তি শিশুর ধৈর্য ও মনোযোগ কমিয়ে দেয়। এ কারণে শিশু ধীরে ধীরে অসহিষ্ণু, অসামাজিক ও উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। তার সহজাত সামাজিক গুণাবলীর বিকাশ বাধাগ্রস্ত হয়। অনেক সময় ধরে ফোন ব্যবহারের কারণে শিশুরা পর্যাপ্ত ঘুম থেকে বঞ্চিত হয়।
ছোটবেলা থেকেই শিশুর হাতে স্মার্টফোনের পরিবর্তে বিভিন্ন গল্প বা উপন্যাসের বই তুলে দিতে হবে। শিশুদের মধ্যে বেশি বেশি বই পড়ার অভ্যাস যেন গড়ে ওঠে, তার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। খেলার মাঠের প্রতি তাদের প্রবল উৎসাহ সেটিকে আরও উৎসাহিত করুন। সন্তানকে অধিক সময় দেওয়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক সংযোগ বাড়াতে হবে। এমনকি বই পড়া, পরিবার সঙ্গে আড্ডা দেওয়া ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে, যাতে করে ইন্টারনেটে আসক্ত হওয়ার মতো সময় তার না থাকে। প্রকৃতির সান্নিধ্যে শিশুদের খেলাধুলা নিশ্চিত করতে হবে, যাতে তারা মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের প্রতি আসক্ত হয়ে না পড়ে। মনে রাখতে হবে, শিশু কিশোরেরা সাধারণত কৌতূহলী হয়। এ বয়সে তাদের মনে অনেক প্রশ্ন এসে ভিড় করে। এ সময় শিশু মনে অনেক কিছু উঁকি দেয়, তার মানসিক বিকাশ ঘটে। সততা, ন্যায় বিচার, যুক্তি এসব নানা বিষয়ে তাদের মধ্যে ধারণা সৃষ্টি হতে থাকে। এ সময় হয়তো তার মানসিক অবস্থার অর্থাৎ পরিবর্তন হতে পারে। এ সময় দক্ষ চিকিৎসকের মতো তার আবেগ অনুভূতির মোকাবেলা করতে হবে। তাকে হতাশ না করে যথাসম্ভব সদুত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।
ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের কারণে ছেলেমেয়েরা পরিবারের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের দুর্নিবার আকর্ষণে নানা রকমের ক্ষতির শিকার হচ্ছে শিশু কিশোরেরা। ইন্টারনেটে প্রাণঘাতী নানা গেমের কথা আমরা প্রায় সবাই জানি। এ ধরনের গেমসে আসক্ত হয়ে শিশু কিশোরদেরকে আত্মহত্যার মতো জাহান্নামী পথ বেছে নিতেও দেখা গেছে। এ থেকে উত্তরণের জন্য সন্তানদের বেশি সময় দেওয়ার পাশাপাশি প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে সন্তানদের অবহিত করা এবং তাদের নিজেদেরকেও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদরা। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির প্রতি এ ধরনের আসক্তি জাতি গঠনের পথকে রুদ্ধ করতে পারে। ভার্চুয়াল জগতের প্রতি আসক্ত শিশু কিশোর ও তরুণরা মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে না শিখে বরং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সময় কাটানোকে প্রাধান্য দিচ্ছে। তারা মানবিক সমাজে না বেড়ে বরং ভার্চুয়াল জগতের মধ্যে বড় হচ্ছে। এ অবস্থায় ভার্চুয়াল জগতে শিশু কিশোর তরুণদের অনিয়ন্ত্রিত বিচরণ কোনোভাবে কল্যাণকর হবে না, তবে এক্ষেত্রে বড়দের নজরদারি জরুরি।
মাত্রাতিরিক্ত নজরদারি নিয়ন্ত্রণের একটা নেতিবাচক প্রভাব থাকে, এটা ঠিক। কিন্তু নিয়ন্ত্রণের বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পরিবারের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচিত এ বিষয়ে সতর্ক হওয়া এবং ইন্টারনেটে আসক্তির কারণ, প্রতিকার ও পরিণতি নিয়ে ক্লাসের ব্যবস্থা করা। পাশাপাশি গণমাধ্যমকে এক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করতে হবে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের মাধ্যমে সহজেই বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ ঘটছে। এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু কিশোররা, কারণ পরিবার ও সমাজ ব্যবস্থাকে সঠিকভাবে উপলব্ধি করার আগেই তারা ইন্টারনেটের কারণে এমন এক নিয়ন্ত্রণহীন জগতে প্রবেশ করছে যেখানে ভালো মন্দের মধ্যে কোনো ধরনের সীমারেখা টানা হয় না। ভার্চুয়াল জগৎ বা ইন্টারনেটে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব বেশি থাকায় তা মুসলিম সংস্কৃতির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রযুক্তির অপব্যবহার যে শিশু কিশোর ও তরুণদের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটাচ্ছে তা সবাইকে উপলব্ধি করতে হবে, কারণ বিনোদনের নামেও অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অনেক সময় শিশুরা মোবাইলের বাটন চাপতে চাপতে নিজের অজান্তেই ইন্টারনেটে সংযুক্ত হয়ে পড়ছে এবং শিশুদের জন্য অনুপযোগী ছবি তথা দৃশ্য সামনে ভেসে উঠছে। তারা এমন সব অশালীন দৃশ্য দেখছে যা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত না হলে পূর্ণবয়স্ক হওয়ার আগে তাদের কল্পনাতেও আসত না। এক্ষেত্রে পরিবারে বড়দের অনেক দায়িত্ব রয়েছে। শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার করলেও তাতে বড়দের নিয়ন্ত্রণ থাকতে হবে। প্রয়োজনে ফিল্টারিং এর ব্যবস্থা করতে হবে, যাতে শিশু কিশোরদের অনুপযোগী কোনো ছবি, দৃশ্য ও লেখা তাদের সামনে প্রদর্শিত না হয়। তবে একটি শিশুর বয়স যখন বাড়ে তখন তার সঙ্গে সেভাবেই আচরণ করতে হবে। তার বয়স ও ব্যক্তিত্বের পরিপ্রেক্ষিতেই তার সাথে আচার আচরণ হওয়া উচিত। এজন্য প্রয়োজনে বাবা মাকে সন্তান লালন পালনের বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে এবং সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীদের সঙ্গে কথা বলতে হবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইন্টারনেটের ফাঁদে শিশু কিশোর শীর্ষক নতুন ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব শুনলেন। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। স্মরণীয় আলেম ও আধ্যাত্মিক সাধক আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাইয়ের শীর্ষক বিশেষ আলোচনায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন। তাকে সমসাময়িক যুগের বিজ্ঞ ফকিহ বা ইসলামী আইনবিদ ও বহুমুখী প্রতিভাধর আলেমদের মধ্যে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক পূর্ণতার দিক থেকেও একজন শীর্ষস্থানীয় তারকা বলে মনে করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের আদর্শের গভীর অনুরাগী আয়াতুল্লাহ বাহজাতের অসাধারণ খোদাভীতি এবং আত্মশুদ্ধি ও খোদামুখী আধ্যাত্মিক সাধনার চর্চা তাকে দিয়েছিল এইসব ক্ষেত্রে এক অনন্য শিক্ষকের মর্যাদা। আত্মসংশোধন ছাড়া যে সমাজকে বা অন্যদের সংশোধন করা সম্ভব নয় তার উপর বিশেষভাবে জোর দিতেন আয়াতুল্লাহ বাহজাত। তার মধ্যে খোদাভীতি ও খোদাপ্রেম ছিল এতই প্রবল যে নামাজের জামায়াতের ইমামতি করার সময়ও তিনি চেপে রাখতে পারতেন না অন্তরের গভীর থেকে গুমরে ওঠা কান্না।
মহান আল্লাহর মনোনীত নেতাদের অনুপস্থিতিতে যোগ্য আলেমরাই হলেন মুসলমানদের হৃদয়ের চিকিৎসক ও তাদের অন্তরের রাজা। তারা মহান আল্লাহর প্রতি আন্তরিক বলেই মানুষের অন্তরেও তাঁদের প্রতি শ্রদ্ধা স্বতঃস্ফূর্তভাবেই জেগে ওঠে। মরহুম আয়াতুল্লাহ বাহজাদের ক্ষেত্রেও এই সত্য অত্যন্ত প্রজ্জ্বল হয়ে আছে। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যারা ইমান আনে এবং সৎ কর্ম সম্পাদন করে তাদের জন্য দয়াময় আল্লাহ মানুষের হৃদয়ে ভালোবাসা জাগিয়ে দেবেন। আয়াতুল্লাহ মুহাম্মদ তাকি বাহজাতের জন্ম হয়েছিল 1916 সালে উত্তর ইরানের ফুমেন শহরের এক ধার্মিক পরিবারে। 16 বছর বয়সে তিনি স্নেহময়ী মাকে হারান। পিতা মাহমুদ বাহজাত কারবালাই ছিলেন একজন সৎ সমাজসেবক ও ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের, বিশেষ করে শহীদদের নেতা ইমাম হুসাইন আলাইহিসাল্লামের শানে প্রশংসাসূচক ও শোক গীতির চর্চা করতেন।
শৈশবেই জ্ঞানপিপাসু বাহজাতের মধ্যে ফুটে উঠেছিল ধার্মিকতা ও জ্ঞান প্রতিভার নানা চিহ্ন। নিজ ঘরেই প্রাথমিক শিক্ষা সমাপনের পর তিনি একই শহরে অর্থাৎ ফুমেন শহরেই ধর্মীয় শিক্ষাচর্চা শুরু করেন। 14 বছর বয়সে তিনি ইরাকের পবিত্র কারবালা শহরে যান এবং সেখানে প্রায় 4 বছর থাকেন। এ সময় তিনি আত্মশুদ্ধির চর্চায় নিয়োজিত হন। একই সময়ে তিনি ইরাকের কয়েকজন বড় আলেমের কাছে ধর্মীয় আইনের মূল নীতি বা ওসুল ও ফিকা বা ধর্মীয় আইন বিষয়ে ব্যাপক পড়াশোনা শুরু করেন। জ্ঞানপিপাসু বাহজাত কেবল উচ্চতর ধর্মীয় শিক্ষা লাভের জন্যই আকুল ছিলেন না, উচ্চতর মানবীয় গুণ অর্জনের লক্ষ্যে আল্লাহর ওলিদের সাহচর্য লাভের জন্যও তিনি ব্যাকুল ছিলেন। নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়নের প্রখ্যাত শিক্ষকদের কাছ থেকে তালিম নেয়ার জন্য তিনি 18 বছর বয়সে ইরাকের পবিত্র নাজাফ শহরে যান। এখানে তিনি প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও আলেম আয়াতুল্লাহ সৈয়দ আলী কাজী তাবাতাবাই রহমতুল্লাহ আলাইহের সাগরে ধন। আয়াতুল্লাহ কাজী এই উৎসাহী ছাত্রকে বিশেষ যত্ন নিয়ে তালিম দিতে থাকেন, ফলে খুব শিগগিরই মোহাম্মদ তাকি বাহজাত ইরফান বা আধ্যাত্মিক সাধনার এক উচ্চ পর্যায়ে পৌঁছে যান।
ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষার এক উচ্চ পর্যায়ে শেষ করার পর মোহাম্মদ তাকি বাহজাত 1945 সালে ইরানে ফিরে এসে পবিত্র কোম শহরে বসবাস করতে থাকেন। এখানে তিনি প্রখ্যাত আলেম ও শিক্ষক আয়াতুল্লাহ বোরোজেরদি সহ কয়েকজন বড় আলেমের কাছ থেকে শিক্ষা নিতে থাকেন। এরপর আয়াতুল্লাহ বাহজাত নিজেও ফেকা ও উসুল বিষয়ে শিক্ষকতায় নিয়োজিত হন। তিনি গড়ে তোলেন অনেক সুযোগ্য আলেম। মৃত্যুর আগ পর্যন্ত আয়াতুল্লাহ বাহজাত উচ্চতর ধর্মীয় শিক্ষাদানের পেশায় নিয়োজিত ছিলেন। আত্মিক উন্নয়নের লক্ষ্যে কুপ্রবৃত্তির সঙ্গে যথা নফসের বিচিত্র খায়েশগুলোর সঙ্গে যে জিহাদ, সেই বড় জিহাদে জয়ী হওয়ার জন্যে অবিরাম প্রচেষ্টা ও সাধনা জরুরি বলে উল্লেখ করতেন আয়াতুল্লাহ বাহজাত। আত্মিক পরিশুদ্ধি ছাড়া কেবলই জ্ঞান অর্জনকে তিনি ভয়ানক বিপজ্জনক বলে মনে করতেন। এ দুটি দিককে সমান তালে এগিয়ে নেওয়ার ওপর জোর দিতেন তিনি।
নিখাদ ও আন্তরিক খোদাপ্রেমের পথিক হিসেবে ধন সম্পদ, পদমর্যাদা, খ্যাতি ও দুনিয়ার অন্যান্য আকর্ষণকে এড়িয়ে চলতেন আয়াতুল্লাহ বাহজাত। পার্থিব আকর্ষণগুলোর ভেতরকার কদর্যতা ও ক্ষতির দিকগুলোকে হৃদয়ের চোখ দিয়ে দেখতে পেতেন তিনি। বিনম্রতা, অল্পে তুষ্টি ও সহজ সরল জীবন ছিল তার ভূষণ। নিয়মিত নফল ইবাদত, অত্যধিক জিকির ও রাত জেগে ইবাদত করা ছিল এই আধ্যাত্মিক সাধকের কয়েকটি অসাধারণ অনুকরণীয় বৈশিষ্ট্য। আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাই ইস্তিহাদ বা ইসলামী আইন বিষয়ে গবেষণার ভিত্তিতে মতামত দেওয়ার ক্ষেত্রে সর্বজন স্বীকৃত ব্যাপক যোগ্যতা ও সুনাম অর্জন করা সত্ত্বেও ততদিন পর্যন্ত এ সংক্রান্ত বিষয়ে তার মতামত কোনো বইয়ে তুলে ধরার অনুমতি দেননি, যতদিন তার চেয়েও বয়স্ক এবং তার দৃষ্টিতে বেশি অভিজ্ঞ মুস্তাহিজরা কোম শহরে উপস্থিত ছিলেন। এমনকি যেসব মজলিস বা সভা তার উদ্যোগে অনুষ্ঠিত হতো, সেসব সভায় তার নাম তুলে ধরা বা তার সম্পর্কে প্রশংসাসূচক কিছু বলতেও তিনি বক্তাদের নিষেধ করতেন।
আয়াতুল্লাহ বাহজাত রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের অবস্থার উন্নতির ব্যাপারে সচেতন ছিলেন এবং ইসলামী জাগরণের জন্য উৎসাহ দিতেন ও শত্রুদের উপর নির্ভর করা বা তাদের উপর বিশ্বাস রাখার ব্যাপারে সতর্ক করে দিতেন। ইসলামী ঐক্যের উপর ব্যাপক জোর দিতেন এবং অনৈক্যের ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করতেন। আয়াতুল্লাহ বাজাত রহমতুল্লাহ আলাইয়ের উপদেশ ও বক্তব্য সত্য সন্ধানী যুব সমাজকে আকৃষ্ট করত। তিনি তাদের বলতেন,
বয়স্ক ও কম বয়স্ক সবারই এটা জানা উচিত যে আল্লাহর দাসত্ব করার মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন ও পারলৌকিক মুক্তি আর সৌভাগ্য, আর দাসত্ব বা বন্দেগীর জন্য দরকার হল পাপ বর্জন। চিন্তাগত ও কর্মগত পাপ দুটি বর্জন করতে হবে, যা জানি তা যেন আমল করি, আর যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে স্পষ্ট জ্ঞান অর্জন না করা পর্যন্ত সতর্ক থাকতে হবে। মানুষের মধ্যে এই প্রতিজ্ঞা যখন দৃঢ় ও স্থায়ী হবে তখন আল্লাহ তাকে সাহায্য করবেন ও সফল করবেন।
Mm-hmm.